ডক্টর মোহাম্মদ নকিবুদ্দিন, আপনি জানেন যে বাংলাদেশে ডেঙ্গু এখন বেশ বিপর্যয়কর পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যে আমরা শুনেছি যে আন্তর্জাতিক পর্যায়ে হন্ডুরাসে মহামারী আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে। ভারতেও, বিশেষ করে পশ্চিমবঙ্গে নদিয়া অঞ্চলে বেশ কিছু সংখ্যক ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তো এই ডেঙ্গু ঠিক কিভাবে হয় এবং কিভাবে এর প্রতিরোধ করা সম্ভব?
ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এবং প্রত্যেক বছর আমরা দেখছি 2000 সাল থেকে, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে এবং তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু হচ্ছে। মশা ডেফিনেটলি এর সবচেয়ে বেশি ঘাতক, আমি বলবো যে মশার মাধ্যমেই
এই সংক্রমণ মশাই বহন করে
থাকে ডেঙ্গুর ভাইরাসটা। কিন্তু এর সাথে সাথে আমাদেরও কিছু করণীয় রয়েছে, সেটা যদি আমরা করি তাহলে এর প্রকোপটা কমে আসে, সেটা আমরা বলছি। ডেঙ্গু জ্বরে যেটা হয়, যেহেতু এটা ভাইরাস জনিত রোগ, এটা শুনলে সবাই, এবং এর কারণে গত বেশ কয়েক বছর থেকে হচ্ছে বলে ডেঙ্গু শুনলেই সবাই ভয় পেয়ে যায়, এবং কখনো কখনো এটা জটিল আকার ধারণ করলে মানুষ মনে করে যে মানুষ মারা যাবে আর বোধহয় বাঁচার আশা নেই। কিন্তু আশার কথা হলো যে যতটা আমরা আতঙ্কিত হই বা ভয় পাই, আসলে এটা অত জটিল নয়, যেটা আমি একটু আগে বললাম। যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে আমরা বলতে পারবো যে শতকরা 100 ভাগ ডেঙ্গু ভালো হয়ে যেতে পারে, যদিও বিভিন্ন দেশে মৃত্যুর হার নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে। ভাইরাস জ্বর তো এটা ভাইরাস জ্বর অত জটিল হয় না, কিন্তু অন্যান্য ভাইরাস জ্বরের চেয়ে ডেঙ্গু ভাইরাস জ্বরের প্রকাশটা আলাদা। ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকি কম, আগেই বলেছি, যদি এটা সময় মতো চিকিৎসা করা হয়। এবং আজকাল আস্তে আস্তে বাংলাদেশে জনগণও সচেতন হচ্ছেন, পশ্চিমবাংলাতেও জনগণ সচেতন হচ্ছেন, ভারতীয় জনগণ সচেতন হচ্ছেন। কিন্তু মানুষ বিভ্রান্তিতে থাকে ডেঙ্গু নিয়ে, যেটা আমরা দেখি যে কারণ জ্বর খুব উচ্চ মাত্রা হয়, 104, 105, 106, জয়েন্টে জয়েন্টে বা গিরায় গিরায় ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, চোখের পেছনে ব্যথা হয় এবং গায়ে র্যাশ হয়, 4-5 দিন পর লাল লাল অ্যালার্জির মতো ঘামাচি হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, যেটা ডেঙ্গুর সাথে আমরা সবসময় শুনি, যে প্লেটলেট খুব কমে যায়। তো এইবারে যেটা হচ্ছে, এইবারে বাংলাদেশের কথা আমি যতদূর জানি যে এইবারে ডেঙ্গু জ্বরটা একটু ভিন্ন রকমের। এবারে ডেঙ্গু জ্বর খুব দ্রুত আমাদের হার্ট, কিডনি, ব্রেইন, মস্তিষ্ক এগুলোকে এফেক্ট করছে, যার ফলে আক্রান্ত রোগীর ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণে। এবং প্লাজমা লিকেজ হয়, আমরা যেটা বলি যে প্লাজমা লিকেজ হয়ে রোগী দ্রুত শকে চলে যেতে পারে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। একটু আগেই বললাম যে ডেঙ্গু মশাবাহিত রোগ, আমাদের সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা যতটুকু সম্ভব এতটুকু গ্রহণ করতে হবে মশার হাত থেকে বাঁচার জন্য। এই জন্যে মশারি টাঙিয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই, এটা করতেই হবে। এবং বিকাল সন্ধ্যার দিকে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি উজ্জ্বল আলোর ব্যাপারটা, উজ্জ্বল আলোতে হয়তো মশা আকৃষ্ট হয়, কাজেই সন্ধ্যার পর থেকে উজ্জ্বল আলো ঘরে ব্যবহার এটা কমিয়ে দেওয়া উচিত। মশা নিরোধক যেসব আছে অ্যারোসল, সেগুলো ব্যবহার করা উচিত। এবং যেটা আমরা প্রত্যেক বছর বলে থাকি, যেখানে পানি জমে আধার, যেগুলো যেমন ফুলের টব, কোটা, যেসব জায়গায় দ্রুত পানি জমে, বিল্ডিং এর পাশে টায়ার পড়ে রয়েছে, সেই পুরানো টায়ারে পানি জমছে, বিল্ডিং এর পাশে হয়তো কোনো একটা বড় কিছু একটা পাত্র আকারে পড়ে রয়েছে, আমরা খেয়াল করছি না, সেখানে পানি জমে রয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে, কারণ এখানে মশা বাড়তে থাকে। আমাদের খেয়াল রাখা উচিত যে জ্বর আসার 24 ঘন্টার মধ্যেই, কাছাকাছি হাসপাতাল অথবা ডায়াগনস্টিক সেন্টার থেকে সিবিসি কাউন্ট এবং ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, যেটা বলা হয়, এটা টেস্ট করানো উচিত। যে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন সাধারণত জ্বরের প্রথম 3 দিন পর্যন্ত পজিটিভ রেজাল্ট শো করে, এরপর করালে এই টেস্ট নেগেটিভ হয়ে যায়।
আপনি একটু আগে যেটা বললেন যে ডেঙ্গু সাধারণভাবে কোনো কোনো ক্ষেত্রে হৃদযন্ত্রকে সংক্রমিত করতে পারে, যকৃৎকে সংক্রমিত করতে পারে। কোনো কোনো মহল থেকে এরকমও শোনা গিয়েছে যে ডেঙ্গু মস্তিষ্ককে সংক্রমিত করে, এটা কদ্দূর?
জি, আপনি ঠিকই বলেছেন, ডেঙ্গুর কারণে কিডনি, হার্ট, মস্তিষ্ক বা ব্রেন এগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, এটা আমি বলতে পারি। কিন্তু এটা পরের ব্যাপার, যদি সাথে সাথে চিকিৎসা করা হয়, সাথে সাথে আমরা যদি প্রথম থেকে শুরু করি যেটা প্রতিরোধ এবং তারপর তৎগতির চিকিৎসা, তড়িৎ চিকিৎসা এবং তারপরে যে ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিস যদি ঠিকভাবে করা হয়, সময় মতো করা হয়, তাহলে এই ঝুঁকিটা কমে আসে। পেশেন্ট দ্রুত শকে চলে যায়, শকে চলে গেলেই আমাদের যে ভাইটাল যে অর্গানগুলো আছে শরীরের ভিতরে, সেই ভাইটাল অর্গানগুলো আস্তে আস্তে সাথে সাথে এফেক্ট করা শুরু করে, আস্তে আস্তেও না, সাথে সাথে এফেক্ট করা শুরু করে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পেশেন্টকে কোনোভাবেই সেই শক অবস্থায় যেন যেতে না হয়, সেই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে।
জি, আমরা শুনেছি যে বিশেষ করে বর্ষাকালটাতেই, যখন কিনা বিভিন্ন জায়গায় বর্ষার পানি জমা হয়ে থাকে বা বাড়ির আনাচে কানাচে যেসব পানি যেখানে জমা হয়ে থাকে সেখানে এডিস মশা ডিম পাড়ে এবং ওই ডিম থেকে আবার বাচ্চা হয় এবং মশার বংশবৃদ্ধি হয় এবং তখনই ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যায়। আমরা জানি যে আন্তর্জাতিক পর্যায়ে সার্ভেলেন্স টিম অনেক বাংলাদেশে কাজ করছেন, তারপরেও এটাকে ঠিকভাবে প্রতিরোধ করা যাচ্ছে না কেন?
প্রতিরোধ যখন শব্দটা আমরা উচ্চারণ করি তখন ব্যক্তি সচেতনতা, সেটার কোনো বিকল্প নেই। প্রথমে নিজেকে সচেতন হতে হবে, এবং আমরা মনে করি যে আমাদের দেশে ডেঙ্গুর বহুল প্রচারের কারণে এবং ডেঙ্গুর ভয়াবহতার কারণে এই মানুষ সচেতন এই ব্যাপারে, কিন্তু সময় মতো সচেতন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যে কথাটা আপনি একটু আগে বললেন, যেখানেই পানি জমতে পারে প্রথমে এই জায়গাগুলো আমাদের বর্ষার আগেই ঠিক করে রাখা উচিত যে পানি জমতে দিব না আশেপাশে, এবং আমরা বর্ষা আসলে মনিটর করব। বাসার লোকজন সবাই মিলে এই কাজটা করা উচিত। এয়ার কন্ডিশনের পিছনে যে পিছন দিক থেকে যে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে, সেটাও যদি কোথাও জমতে থাকে, যেটা আমাদের চোখের আড়ালে চলে যায়, ফুলের টব কিংবা যে টায়ার যেগুলো রাস্তায় পড়ে থাকে এরকম, সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আগে থেকেই ঠিক করে যে না, আমরা পানি জমতে দিব না, কাজেই মশাও বৃদ্ধি পাবে না, এখানে মশার চাষ হতে পারবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো, এটা তো আমি ব্যক্তি সচেতনতার কথা বললাম, এবার প্রাতিষ্ঠানিক সচেতনতার কথায় আসি। প্রাতিষ্ঠানিক সচেতনতার কথা যখন বলবো তখন বিশেষ করে আমি একটা শহর দিয়ে উদাহরণটা দিচ্ছি, ঢাকা শহর দিয়ে, এবং প্রত্যেকটা শহরেই যা এই এই জিনিসটাই করা যেতে পারে, যে সিটি কর্পোরেশন যেগুলো রয়েছে এবং আরো কমিউনিটি যেসব ব্যাপার যেগুলো রয়েছে, সেই সিটি কর্পোরেশন যাদের ওষুধ দেওয়ার কথা সেই সিটি কর্পোরেশন সময় মতো উচ্চ মানের কিংবা সঠিক মানের, উচ্চ মানও বলবো না, যেটা দেওয়া উচিত, আমরা যেটা মানুষ যেটা ডিজার্ভ করে, সেই মানের সেই কোয়ালিটির ওষুধটা স্টক করেছে কিনা সেটা চেকলিস্টে বহু আগে থেকে, সেটা যেমন 2020 সালের 2021 সালের এই চেকলিস্ট আগে থেকেই তৈরি করা উচিত, এবং সেগুলো আছে কিনা স্টকে সেই জিনিসগুলো খেয়াল রাখা উচিত, যাতে ঠিক সময় মতো এই স্প্রেগুলো ঠিক মতো করা যায়।
জি, আপনি এই মাত্র যে ওষুধটার কথা বলছেন যেটা মশক নিধন বা মশা মারার কাজে ব্যবহৃত হয়ে থাকে, এই ওষুধের কার্যকারিতা নিয়ে, এই ওষুধের বিশুদ্ধতা নিয়ে এবং এই ওষুধের মেয়াদ উত্তীর্ণ না হওয়া নিয়ে নানান রকম কথা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে,
এটা কতখানি যথার্থ আমি ঠিক বলতে পারবো না এখানে বসে, কিন্তু আমার যেটা ধারণা, প্রশ্নটা কেন উঠবে, প্রশ্ন ওঠার সুযোগটাই বা আমরা কেন দেব, এই কথাগুলো কেন প্রকাশ্যে আসবে, এই প্রশ্নটাই তো আসা উচিত না। আমাদের তো সেই পরিমাণ বিশ্বাসটুকু থাকা উচিত যে আমরা ভালো মানের মশক নিধন ওষুধটা পাচ্ছি এবং সময় মতো পাচ্ছি, এই জিনিসটা আমাদের আসলে খেয়াল রাখতে হবে। সামনের বছর যেন এই ধরনের প্রশ্নই না আসে, মানুষের মধ্যে যেন সেই আস্থাটুকু জন্মায় যে না, আমরা চেষ্টার কোনো ত্রুটি নেই, মশক নিধন ওষুধ যেটা আসছে সেটা ঠিক মতো আসছে, মৌসুমে যেটা আসা উচিত, যেটা থাকা উচিত, সেটা ঠিক মতো আসছে। এই এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি, যেটা অনেক আগে থেকে একটা চেক লিস্ট তৈরি করা উচিত যে এই মানের ওষুধ আমরা স্টকে থাকবে, এই সময় থেকে আমরা শুরু করব, এই সময় থেকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কিংবা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার চালাবো, এবং আমরা যে জিনিসগুলো প্রতিরোধ করা যেতে পারে সেই প্রতিরোধের ব্যাপারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা দেখব।
ডক্টর মোহাম্মদ নকিবউদ্দিন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের জন্য সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় উপযোগী ব্যাপারটা প্রচার করার জন্য।